Hello.
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় প্যারিস জলবায়ু সম্মেলন, সঞ্চালন করছেন শেগুফতা নাসরিন খুইন।
ধন্যবাদ সাবরিনা, শুভ সন্ধ্যা। হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় প্যারিস জলবায়ু সম্মেলন। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের তিনজন বিশিষ্ট অতিথি আছেন। আমাদের সঙ্গে আজ যোগ দিচ্ছেন ডক্টর আতিক রহমান, চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রাপ্ত পরিবেশ বিজ্ঞানী ডক্টর আতিক রহমান, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ সংগঠনের নির্বাহী পরিচালক। তিনি প্যারিস সম্মেলনে যোগ দেন। ডক্টর আতিক রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আমাদের সঙ্গে আরও যোগ দিচ্ছেন ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানি, তিনি বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ সংগঠনের ফেলো, তিনিও প্যারিস সম্মেলনে যোগ দিয়েছেন। ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানি, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদের তৃতীয় বিশিষ্ট অতিথি হচ্ছেন সুভাষ দত্ত, পরিবেশবিদ, সক্রিয় কর্মী। সুভাষ দত্ত বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন পরিবেশ সুরক্ষার জন্য। সুভাষ দত্ত, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। শ্রোতাদের জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। এছাড়াও আপনারা ফেসবুকে প্রশ্ন করতে পারেন। তাহলে শুরু করা যাক। হ্যালো,
আমি রিজন নিউইয়র্ক থেকে বলছি। আমার জিজ্ঞাসা যে গত কিছুদিন থেকে ফ্রান্সে জলবায়ু সম্মেলন হচ্ছে বা চলছে এখনো, জলবায়ু সম্মেলন থেকে আমরা কি পেলাম? বিশেষ করে জানার আগ্রহ জলবায়ুতে যারা বেশি জলবায়ু বিনষ্ট করেন, যারা বেশি ভূমিকা রাখছে, যে তিনটি দেশ যুক্তরাষ্ট্র, চীন এবং ভারত, তারা কি ভূমিকা নিবে এটাকে ঠিক করার জন্য, বা তারা কি করছে বা তারা কি করবে, এ ব্যাপারে কিছু জানতে চাই।
অনেক ধন্যবাদ। রিজু মোহাম্মদ নিউ ইয়র্ক থেকে ফোন করেছেন। তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র, চীন ও ভারত এরা কি ভূমিকা রাখবে। ডক্টর আতিক রহমান, প্রথমে আপনার কাছে যাচ্ছি।
জি, এই তিনটি দেশ যুক্তরাষ্ট্র, চীন ও ভারত অন্যতম বৃহত্তম এমিটার, মানে গ্রিন হাউস গ্যাস এখন তৈরি করছে। এখন চীন পৃথিবীর সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস উৎগীরণ করেন, কিন্তু তারপরে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু পার ক্যাপিটা অর্থাৎ মাথাপিছু ধরলে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো চীনের চেয়ে প্রায় 6 গুণ বেশি। তো মূল কথাটা হচ্ছে যে এই তিনটি দেশ অবশ্যই একটা নেতৃত্ব স্থানে আছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র। একটা বলাই বাহুল্য যে এই প্যারিস কনফারেন্সের একটা প্রকৃতির একটা পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে যে এই কনফারেন্সের প্রথম দিকেই রাষ্ট্রপ্রধানরা এসে যার যার বক্তব্য এবং একটা নীতিমালা দিয়ে গেছে। সেই অর্থে এই তিন দেশের সরকার প্রধান প্রেসিডেন্ট ওবামা, প্রেসিডেন্ট জি আর প্রধানমন্ত্রী মোদি, এরা তিনজন এসেছিলেন, তারা তাদের বক্তব্য পেশ করেছেন। ওবামা বেশ বলিষ্ঠ স্বরে বলেছেন যে অ্যাকশন নিতে হবে, কাজ করতে হবে। কিন্তু এই তিন দেশেরই বা সমগ্র থেকে যারা কাজ করে যাচ্ছেন বর্তমানে ডিটেইল, বা তারা হচ্ছেন মন্ত্রী, পরিবেশ বা জলবায়ু পরিবর্তনের মন্ত্রী এবং তার সঙ্গে তাদের যে কর্মীরা, সেখানে একদম খুঁটিনাটি ব্যাপারে আলোচনা চলছে, শব্দ বিশ্লেষণ চলছে, আলোচনার ভিন্নতা চলছে। অর্থাৎ এক একটি রাষ্ট্রের এক একটি অবস্থান এবং এক একটি চিন্তাধারা সেখানে পরিগণিত প্রতিফলিত হচ্ছে। একইভাবে মোটামুটি আমরা জানি কে কোন দেশ কিভাবে কি বলছিল। তিনটি বড় এলাকায় কথা হচ্ছে। একটা হচ্ছে যে আমরা জানি কিয়োটো প্রোটোকল ছিল, কিয়োটো প্রোটোকল ভেঙে গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র বেরিয়ে গেছে, রাশিয়া, কানাডা, অন্যান্যরা। অর্থাৎ একটা এগ্রিমেন্ট বছরের পর বছর মিলে করা যেতে পারে, সেটা যদি সবাই কথা না রাখে তাহলে তার কোনো অর্থ হয় না। এই জন্য বলা হচ্ছে যে লিগালি বাইন্ডিং এগ্রিমেন্ট। কিন্তু লিগালি বাইন্ডিং এগ্রিমেন্টের আসল মানে আন্তর্জাতিক যে ক্ষমতায়ন, সেই পদ্ধতিটা সুস্পষ্ট নয়। সেই জন্য এবার মনে হচ্ছে একটা প্যারিস এগ্রিমেন্ট হবে, যে এগ্রিমেন্টে আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন কথাবার্তা থাকবে, তবে তার একটা পদ্ধতিগত দিক থাকবে যে কিভাবে কে কি করবে সেটা বলা থাকবে। বিশেষ করে এখানে বলা হচ্ছে যে প্রথম হচ্ছে যে গ্রিন হাউস গ্যাসের যে পরিমাণ সেটা কমাতে হবে। এখন কতটা কমাবে, আজকে একটা নতুন টেক্সট এসছে, সেই টেক্সটে একটা বলা হচ্ছে যে পৃথিবীর অবস্থান যা তার জন্য অবশ্যই, এটা আগেও বলা ছিল 2 ডিগ্রির নিচে থাকে, এই শতাব্দীর শেষে যেও 2 ডিগ্রি উপরে কিছুতেই উঠবে না। এখন সেই আলোচনাটা আরো সুতীব্র হয়ে গেছে, 110টার মতো দেশ বলছে যে 1.5 ডিগ্রির নিচে রাখতে হবে এই শতাব্দীর শেষ পর্যন্ত। সেটা কতটা সম্ভব সেই নিয়ে আলোচনা আছে, কিন্তু তার চেয়েও আরেকটা দিক হচ্ছে যে এই যে মিটিগেশন বা গ্রিন হাউস গ্যাস কমানোর ব্যাপারে হচ্ছে বলা হচ্ছে 40-70% শতকরা 70% কমে যাবে 2050 সালের ভেতরে। এটা নিয়ে আলাপ আলোচনা চলছে, এর এখনো সিদ্ধান্ত হয়নি। এখন যে নতুন টেক্সট বেরিয়েছে আজকে, এটা আগের চেয়ে সংক্ষিপ্ত, কতগুলো প্রসিজিওরাল ব্যাপার যেগুলো হালকা ব্যাপার সেগুলোতে কিছুটা এগ্রিমেন্ট দেখা যাচ্ছে, কিন্তু বড় বড় ইস্যু যেগুলো ডিসএগ্রিমেন্ট এখনো চলছে, কালকে সারাদিন পরশু সারাদিন এই আলোচনা চলবে। সাধারণত নাটকীয়তায় দেখা যায় এই আলোচনা শনিবার পর্যন্ত অনেক সময় পিছিয়ে যায়। তো এই অবস্থার ভেতরে এখন যেটা চলছে সেটা হচ্ছে 4-5টা প্রধান দিক। একটা হচ্ছে লিগালি বাইন্ডিং এগ্রিমেন্ট হতে হবে, সেটার পদ্ধতি বা কিভাবে হবে। দ্বিতীয় হচ্ছে যে মিটিগেশন, অর্থাৎ আমরা কত টেম্পারেচার ভেতরে রাখতে হবে সেই জন্য কত গ্রিন হাউস গ্যাস কমাতে হবে। 2 ডিগ্রির নিচে রাখার মতো গ্রিন হাউস গ্যাস কমাবার মতো অবস্থান পৃথিবীতে এখন নেই, কারণ যে যা বলেছে যে সবচেয়ে বেশি তারা কি করবে, সব যোগ করলে আমরা প্রায় 2.7-3 ডিগ্রির মতো এগিয়ে যাই, অর্থাৎ একটা ভয়ঙ্কর পৃথিবীর রূপ নেবে ভবিষ্যতে। দ্বিতীয় কথা হচ্ছে অ্যাডাপ্টেশন, অ্যাডাপ্টেশন হচ্ছে খাপ খাইয়ে নেওয়া। এই খাপ খাইয়ে নিয়ে আলোচনা চলছে, অনেক খাপ খাইয়ে নেওয়ার পদ্ধতিগত দিক হচ্ছিল, কিন্তু তার জন্য একটা বিশেষ দিক আছে, সেটা অর্থায়ন। দরিদ্র দেশকে সবচেয়ে আগে খাপ খাইয়ে নিতে হবে, তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত, এবং সেই জন্যে অর্থায়ন করতে হবে উন্নত বা শিল্পোন্নত দেশ, সেটা এখনো তারা রাজি হননি কতটা দেবেন। বলা হচ্ছে যে প্রতি বছর 2020 সাল থেকে $100 বিলিয়ন করে দেওয়া হবে, সেটা নিয়ে এখনো আলোচনা চলছে। আমি ব্যক্তিগত মনে করি $100 বিলিয়ন যে অনেক বেশি লাগবে সত্যিকারের অ্যাডাপ্টেশন যে কস্ট দাঁড়াবে। আরেকটি দিক আছে, সেটা বলছে লস অ্যান্ড ড্যামেজ, অর্থাৎ পৃথিবী এখন এই মিটিগেশন যেহেতু আমরা সময় মতো পৃথিবীর বিশেষ করে শিল্পোন্নত রাষ্ট্রগুলো করেনি, সেই জন্য অ্যাডাপ্টেশনের যে প্রয়োজন সেটা প্রচন্ডভাবে বেড়ে গেছে এবং তার ক্ষতিগ্রস্ততা বেড়ে গেছে। তাই এখন একটা তৃতীয় পর্যায়ে যেটা হচ্ছে, অর্থাৎ অ্যাডাপ্টেশনের করার ক্ষমতার ফেইলিয়ার বা অক্ষমতা, সেটা এখন লস অ্যান্ড ড্যামেজ, অর্থাৎ ক্ষতিগ্রস্ত তো হবেই, সেইটার জন্যে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার বা তাদের জন্য সেই ক্ষতিটা পুড়িয়ে পুষিয়ে নিতে পারে, তাদের ইকোসিস্টেম এবং হিউম্যান সিস্টেম যেন কাজ এগোতে পারে সেইভাবে করার চেষ্টা চলছে। এই এই অবস্থায় আলোচনা এখন সুতীব্র, এই প্যারিসের কনফারেন্স হলের কোনায় কোনায় মিটিং চলছে, বিভিন্ন জায়গায় মন্ত্রী পর্যায়ে মিটিং চলছে, মন্ত্রীরা সবাই এসে গেছেন। তারপরে আপনার আমাদের যে সিভিল সোসাইটি বলে যেটাকে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, রিসার্চার, 10,000-এর বেশি লোক এখানে এই নিয়ে আলোচনা, সুতীব্র আলোচনা, তীক্ষ্ণ আলোচনা, সবাই ছোটখাটো পয়েন্ট নিয়ে কথা বলে যাচ্ছেন, কিন্তু বড় মাত্রার যে দিকগুলো সেগুলো আমি মোটামুটি তুলে ধরলাম।
অনেক ধন্যবাদ ডক্টর রহমান। আমি জানি যে আপনার হয়তো আগে চলে যেতে হতে পারে, আপনি শুধু একটু মনে করিয়ে দেবেন, তাহলে অবশ্যই আপনাকে আমরা আগে ছেড়ে দিতে চেষ্টা করব। কেমন,
ধন্যবাদ
ডক্টর গোলাম রব্বানি, আপনি কি বলেন?
জি ডক্টর, আপনি যেরকম বলছিলেন, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আজকে বিকাল 3টার সময় একটা নতুন টেক্সট বের হয়েছে এবং এটা হচ্ছে সেকেন্ড ড্রাফট টেক্সট। আমরা আশা করছি যে এই এই টেক্সটের উপরে বেস করে যেখানে ডিসএগ্রিমেন্ট গুলো আছে, কারণ মূল বিষয় হচ্ছে, যেমন বাংলাদেশের জন্য মূল বিষয় হচ্ছে আপনার অ্যাডাপটেশন, ফাইন্যান্স, অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রান্সফার। তো অনেক বিষয় ডক্টর আতিক বলেছেন, আমি আর ওদিকে যাচ্ছি না, কিন্তু যেই বিষয়গুলো আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেখানে আমি একটু আলোকপাত করছি। সেটা হলো যে আমরা গত সপ্তাহে দেখেছিলাম যে প্রথম যে টেক্সটটা বের হয়েছিল সেখানে 48 পেজের ভিতরে আপনার 26 আর্টিকেল ছিল এবং সেখানে অনেকগুলো অপশন ছিল, অনেক ক্লোজ ছিল। এখন এটা আজকে সেটা 29 পেজেস ডকুমেন্ট হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে মূল বিষয় যেটা সেটা হলো যে ফাইন্যান্স সেকশনে আর্টিকেল 6 এ যেখানে 12টা প্যারা রয়েছে এবং আনফরচুনেটলি এখন পর্যন্ত একটা প্যারাও আমরা একমত হতে পারিনি, এখানে ডিসএগ্রিমেন্ট সব জায়গায় রয়েছে। তবে হ্যাঁ, এছাড়া অন্য অন্য যে আর্টিকেল গুলো আছে যেমন টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রান্সফার এবং ক্যাপাসিটি বিল্ডিং আর্টিকেল 7 এবং আর্টিকেল 8, সেখানে কিছু কিছু প্রোগ্রেস হয়েছে এবং সেখানে একমত হয়েছে বোথ ডেভেলপ কান্ট্রি এবং ডেভেলপিং কান্ট্রি, অল পার্টিজ এগ্রিড অন সাম অফ দি ইস্যুজ। কিন্তু অ্যাডাপ্টেশন বিষয়ে ঠিক একই রকম আমরা দেখতে পাচ্ছি, যেখানে 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 কিছু ডিসএগ্রিমেন্ট আছে এবং মিটিগেশনে ডক্টর আতিক যেটা বলছিলেন যে আমরা মিটিগেশনে আমরা আশা করছিলাম যে এখানে একটা এডিকুয়েট গ্রিনহাউস গ্যাস রিডাকশনের একটা কমিটমেন্ট আসবে, সেখানেও ডিসএগ্রিমেন্ট আছে। বা দুটো অপশন আছে যেখানে বলা হয়েছে যে আপনার বাই 2050 2010 সালের লেভেলে 40-70% গ্রিনহাউস গ্যাস এমিশন রিডাকশন করবে অথবা 75-95% রিডাকশন হবে। এখন এই বিষয়টা আমরা আশা করছি যে যদি আমরা পৃথিবীকে 2030 সালের ভিতরে 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে রাখতে চাই তাহলে আমাদের এই এমিশন কমিটমেন্ট আরো বাড়াতে হবে। এবং আপনি জানেন যে আনফরচুনেটলি যেটা ফেয়ার শেয়ার হিসেবে যেখানে নেগোসিয়েশনে আলোচনা হচ্ছে সেখানে ডেভেলপিং কান্ট্রি গুলোর কমিটমেন্ট মোটামুটি ফেয়ার শেয়ার হিসেবে অনেক উপরে পর্যায়ে আছে, কিন্তু ডেভেলপ কান্ট্রি যেগুলো আই ক্যান গিভ ইউ সাম এক্সাম্পল যেমন ইউএসএ তাদের ফেয়ার শেয়ারের 1/5 কমিট করেছে, রাশিয়া অলমোস্ট 0% কমিট করেছে, তারপরে জাপান 1/10% কমিট করেছে। এই কমিটমেন্ট গুলো দেখা যাচ্ছে যে ডেভেলপ কান্ট্রির যতগুলো করার কথা ততগুলো করছে না। এবং আলোচনার মূল বিষয় হচ্ছে যে এখানে যদি ডিসএগ্রিমেন্ট থাকে তাহলে এটা আনফরচুনেটলি আমরা এগ্রিমেন্টে কতটা যেতে পারবো এটা আমরা জানি না। তবে পজিটিভ সাইড হচ্ছে যে এটা ভলিউম অফ টেক্সট কমে যাচ্ছে এবং অনেকগুলো বিষয়ে ছোট ছোট আর্টিকেল হলেও ক্যাপাসিটি বিল্ডিং, টেকনোলজি ডেভেলপমেন্ট, ট্রান্সফার, ট্রান্সপারেন্সি এইসব বিষয়গুলোকে, স্টক টেকিং এইসব বিষয়গুলোতে অনেক এগ্রিমেন্ট হচ্ছে। কিন্তু মূল বিষয় তো আমাদের জন্য বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমি যদি বলি তাহলে আমাদের ফাইন্যান্স অ্যাডাপ্টেশন এবং আপনার টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রান্সফার এই তিনটা বিষয়ে আমাদের অত্যন্ত আশাপ্রদ হতে হবে। এবং এটা যদি আমরা না করতে পারি তাহলে আমরা এই এগ্রিমেন্টকে খুব ভালোভাবে নিতে পারবো কিনা আমি জানি না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আমরা সবসময় আশা করেছিলাম এর আগের ইন্টারসেশন গুলোতে এবং লিমা কপেও আমরা আশা করেছিলাম যে এটা একটা লিগালি বাইন্ডিং এগ্রিমেন্ট হবে, বাট ইট ইস ভেরি আনফরচুনেট যে আমরা লিগালি বাইন্ডিং এগ্রিমেন্টের যে প্রসেস হওয়ার কথা ছিল সেই প্রসেস হয়নি। তার মানে আমরা উই আর নট গেটিং লিগালি বাইন্ডিং এগ্রিমেন্ট ফ্রম প্যারিস। তো এই হচ্ছে আমার মূল বিষয়।
আচ্ছা,
আলোচনার
ধন্যবাদ ডক্টর আব্বানি। সুভাষ দত্ত, প্রশ্নকর্তা যেমন বলছিলেন যে যুক্তরাষ্ট্র, চীন ও ভারত এরা কি ভূমিকা রাখবে, আপনি যদি বিশেষভাবে ভারতের কথা কিছু বলেন।
আমি এই বিশ্ব উষ্ণায়ন বা এই সম্পর্কে আন্তর্জাতিক বা জাতীয় অনেক কিছু আলোচনা টালোচনা হয়, এটা ভালো যে অন্তত এই বিষয়টাতে সমস্ত পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা একসাথে বসে এটা হয়তো লিগালি বাইন্ডিং হোক না হোক কিন্তু প্রসেসটা একটা শুরু হয়েছে। কিন্তু আমার যেটা মনে হয় এই বিষয়টাতে আমি একটু অন্য অ্যাঙ্গেল থেকে ভাবি, কারণ আমি একদম পায়ে হেঁটে কাজ করি, তাতে আমার মনে হয়েছে এই যেমন পার ক্যাপিটা কথাটা বললেন ডক্টর রহমান বললেন যে টোটালিটিতে চীন এগিয়ে পার ক্যাপিটাতে আমেরিকা এগিয়ে, তো এখন আমার যেটা মনে হচ্ছে যে যে দেশগুলো একটু অপেক্ষাকৃত গরিব তারা বিত্তবান দেশের উপর আঙুল তোলে, আর যে মানুষগুলো একটু গরিব তারা বড় লোকদের উপর আঙুল তুলে যে তুমি তুমি, এই তুমি তোমরা ব্যাপারটা থেকে আমি একটু অন্যভাবে জিনিসটাকে ভাবি, অন্য আঙ্গিকে, সেটা হলো যে আমার আমার কন্ট্রিবিউশনটা কি, আমি কি করছি। এই যে কমাতে হবে, এই যে রেজুলেশনগুলো ন্যাশনালি ইন্টারন্যাশনালি আমরা নিচ্ছি সেটা তো আমিকে কেন্দ্র করেই হবে, তো আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনযাত্রাটাকে যদি পরিবেশ বান্ধব না করতে পারি এবং আমরা যদি এত বেশি কমফোর্ট এত বেশি কনভিনিয়েন্স এর দিকে এগিয়ে যাই তাহলে কিন্তু ক্যাটাস্ট্রফি আমরা রোধ করতে পারবো না, আমরা পৃথিবীর সমস্ত মানুষ একসাথে বসেও আমরা এটা রিজলভ করতে পারবো না। সুতরাং আমাদের যেটা আসতে হবে সেটা হলো, যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল বলি, হয়তো কেমন শোনাবে আমি জানি না, যে আমি গ্রিন পার্টির লিডারদের সাথে মিট করতে ব্রাসেলসে গিয়েছিলাম, তাদেরকে আমি বললাম এই যে পাখিগুলো শীতের সময় -30 ডিগ্রি থেকে +30 ডিগ্রিতে আসে, তারা অ্যাক্লামেটাইজ করে পরিবেশের সাথে, আর আমরা শীতের দেশে কত পাওয়ার কনজিউম করি আমরা সেই ঘরগুলোকে গরম করার জন্য, আর গরমের দেশে কত পাওয়ার কনজিউম করি আমাদের এটাকে ঠান্ডা রাখার জন্য, ভীষণ ভীষণভাবে আমরা কমফোর্ট কনভিনিয়েন্স, এমন একটা হোক না ইন্টারন্যাশনাল রেজুলেশন করুক না যে গরমের দেশে 30 ডিগ্রির মানে টেম্পারেচারের বেশি কোনো এয়ার কন্ডিশনার কাজ করবে না, শীতের দেশে 15-এর বেশি করবে না, লেট আস রিজলভ। এবং ডে টু ডে লাইফে যদি আমরা এটা, আমি গত 5 বছর আমার বেডরুমে আমি এয়ার কন্ডিশন ব্যবহার করিনি, গরমেতে প্রচণ্ড গরমে তো ফুল স্পিডে ফ্যান চালাই না, এবং সকালবেলা বিছানায় উঠে বসে আমি যখন একটা প্রেয়ার করি তাতে আমি ভাবি যে আমি আধ ইউনিটকে এক ইউনিট সেভ করলাম, আমার 97% পাওয়ার আমি কয়লা জ্বালিয়ে। সুতরাং আমার এটা মনে হয়েছে যে ব্যক্তিগতভাবে এটা শুরু করা উচিত, আর ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আমার একটা প্রস্তাব আছে, এই যেমন ডক্টর রহমান এবং ডক্টর রব্বানি দুজনই বললেন যে ফাইন্যান্স টাকা দেওয়া অ্যাডাপ্টেশন কস্ট এই ব্যাপারগুলো আছে, তাতে আমি যেহেতু জীবিকার সুবাদে একটু অ্যাকাউন্টেন্সি বা হিসাবশাস্ত্রটা বুঝি, এমন একটা রেজুলেশন নেওয়া যায় না যে পৃথিবীর সমস্ত দেশ এই যে আমরা অল্টারনেটিভ কনজাম্পশন অফ পাওয়ার বা অল্টারনেটিভ রিনিউয়েবল তাতে আমাদের যে টেকনোলজি দরকার তাতে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার দরকার এর ওপরে কস্ট প্লাস 10%-এর বেশি প্রফিট কেউ করবে না এবং কোনো দেশ কোনো কর ইম্পোজ করবে না, এটা কিন্তু একটা নতুনভাবে ভাবার সময় আছে যে আমি কত টাকা, আমি $100 মিলিয়ন দেব, আমেরিকা 1/5 এগ্রি করেছে, রাশিয়া কিছুই করেনি, জাপান 1/10 করেছে, এটা যেমন একটা দিক তাদের সেটা বাড়াতে হবে, কিন্তু আরেকটা দিকেও আমরা আসতে পারি যে আমরা যদি জাপান থেকে বা আমরা যদি ইউএস থেকে, আমি মানে ভারত বলছি বা বাংলাদেশ বলছি, আমাদের রিনিউয়েবল এনার্জির এত বেশি মানে কস্ট ইনটেনসিভ যে আমরা করতে পারছি না, আমি নিজেই সোলারে যেতে পারছি না তার কারণ হচ্ছে এত কস্ট, এই কস্টটা কেন? সুতরাং যে দেশ থেকে আমরা এই টেকনোলজিটা নিচ্ছি বা যে দেশ থেকে আমরা এই ইকুইপমেন্টগুলো নিচ্ছি বা নিতে চলেছি সেখানে প্রফিট এলিমেন্টটাকে একটা লিমিট করা উচিত এবং কোনো দেশের কোনো ট্যাক্স এলিমেন্ট থাকবে না, এটা আমার একটা ব্যক্তিগতভাবে অ্যাক্টিভিস্ট হিসেবে আমার একটা প্রস্তাব, এবং আমার মনে হয় এই ব্যাপারটা আমাদেরকে ভাবতে হবে এবং এগোতে হবে। আর একটা জিনিস আমার মনে হয় যে এই আমি তুমি আমাদের এনভায়রনমেন্ট অ্যাসপেক্টে কিন্তু সবাই আমরা অন্যের কথা অন্যের দিকে করতে হবে, কিন্তু কিভাবে এই যে 10,000 মানুষ ওখানে পৌঁছেছেন, তারা একটা রেজুলেশনে অংশগ্রহণ করছেন, একটা পার্টিসিপেট করছেন, সমস্ত পণ্ডিত মানুষ, বিদগ্ধ মানুষ, অনেক জ্ঞানী মানুষ, কিন্তু তারা নিজেরা কি অঙ্গীকার করেছেন যে তারা কিভাবে জীবনযাপন করবেন বা করেন? এই যে 10,000 মানুষ ওখানে পৌঁছেছে, হোয়াট ইজ দ্য পলিউশন কস্ট অফ দ্যাট, সেগুলো আমাদের ভাবতে হবে, এটা যেন শুধুমাত্র যে যারা দূষণ করছে তাদের চড়ুই ভাতি না হয়ে যায়, এটা এই এই ভাবনাটাও কিন্তু আমাদের মাঠে ঘাটে এই ভাবনার কথা অনেকে বলেন বা অনেকে এটা নিয়ে আমাদের কাছে অভিযোগ করেন বা অনুযোগ করেন। হ্যালো ওয়াশিংটন এই ধরনের অনুষ্ঠান করছেন, ভালো, আমরা পার্টিসিপেট করছি, আমরা আমাদের কথা বলতে পারছি, কিন্তু আমাদের কাজ করে দেখাতে হবে, আমাদেরকে উই শুড থিঙ্ক গ্লোবালি বাট অ্যাক্ট লোকালি অ্যান্ড পার্সোনালি, নিজেকে দিয়ে শুরু করতে হবে। সুতরাং বিশ্ব উষ্ণায়নে আমি কি সেটাই আমার কাছে সবচেয়ে বড়, কি রেজুলেশন হলো সেটা লিগালি বাইন্ডিং কিনা, লিগালি বাইন্ডিং হলে হয় না, আমি আইনের আঙিনায় ঘোরাফেরা করি, মরালি বাইন্ডিং করতে হবে, এবং সেই মরাল বাইন্ডিংটা আসবে ফ্রম দ্য ইন্ডিভিজুয়াল, ফ্রম দ্য কোর্ট অফ দ্য হার্ট, নট ফ্রম দ্য হেড।
অনেক ধন্যবাদ সুভাষ দত্ত, আপনি যেই সচেতনতার কথা বলছেন আশা করছি আমাদের অনুষ্ঠান যারা শুনছেন আমাদের শ্রোতারাও সেই সম্পর্কে ভাববেন এবং এ বিষয়ে আরো অনেক বেশি সচেতন হবেন।
এবং আমি ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন আমাদের পশ্চিমবঙ্গে তার কাছে অ্যাপিল করেছি যে যারা পাওয়ার কনজাম্পশন কমাবে 20-25% তাদেরকে রিডিউস রেটে ইলেকট্রিসিটি দিতে হবে, ইনসেন্টিভ দিতে হবে। সুতরাং আমাদেরকে সব দিক থেকেই এগোতে হবে, কোনো একটা পার্টিকুলার এজেন্ডা ধরে কমাতে হবে, হাউ কিভাবে কি কমাবে?
ধন্যবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে প্যারিস জলবায়ু সম্মেলন। আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনে তিনজন বিশিষ্ট অতিথি আছেন, তারা হচ্ছেন ডক্টর আতিক রহমান, ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানি এবং সুভাষ দত্ত। এবারে আমাদের অনেক শ্রোতা ফোন করছেন, এবারের পরের প্রশ্নটা নেব। হ্যালো,
আমি আবিদুর রহিম নিউ ইয়র্ক থেকে বলছি।
বলুন।
আমি জানতে চাচ্ছি যে আসলে এই জলবায়ু সম্মেলন নিয়ে তো অনেক কথাবার্তা হচ্ছে, এর আগে অনেক জলবায়ু সম্মেলন হয়েছে, তো জলবায়ু সম্মেলনে আমাদের দেশের পক্ষ থেকে অংশ নিয়েছেন একটি বড় প্রতিনিধি দল, যদিও প্রধানমন্ত্রী যেতে পারেননি, কিন্তু তারপরও আমাদের সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে তারা অনেক কিছু আদায় করবেন, কিন্তু আসলে কি পেয়েছেন কি পাচ্ছেন? এমনিতে ইউরোপীয় ইউনিয়ন একটি ভালো উল্লেখযোগ্য সংখ্যক জলবায়ুর ক্ষতি মোকাবেলায় কিছু বাংলাদেশকে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন, কিন্তু এই টোটাল সম্মেলন থেকে সার্বিকভাবে আসলে আমাদের অর্জনটা কি বা কি পেতে যাচ্ছে বাংলাদেশ, এই বিষয়ে কি কোন স্পষ্ট ধারণা মানে এখন পর্যন্ত বেরিয়েছে বা দেয়া যাবে?
অনেক ধন্যবাদ আবিদুর রহিম। ডক্টর আতিক রহমান,
আমি প্রশ্ন ঠিক স্পষ্ট ভাবে বুঝতে পারিনি, একটু যদি আমাকে ধরিয়ে দেন।
উনি বলছেন, যিনি আবিদুর রহিম, উনি নিউ ইয়র্ক থেকে জানতে চেয়েছেন যে বাংলাদেশ সার্বিকভাবে কি অর্জন করতে পেরেছে, যতটা মানে পাওয়ার কথা ছিল বা যে যতটা ভাবা হয়েছিল যে বাংলাদেশ হয়তো পাবে এখান থেকে, এই সম্মেলন থেকে কি কতটা অর্জন করা গেছে?
জি, বুঝতে পেরেছি। এটা সাধারণত মানে বহুল প্রচলিত অথবা জিজ্ঞাস্য প্রশ্নের মধ্যে একটি, সাংবাদিক আমাদেরকে নিয়মিত এই প্রশ্নটি করে থাকেন। আসল ব্যাপারটা হচ্ছে এটা একটা আন্তর্জাতিক নেগোসিয়েশন, এখানে একটা বিশেষ জাতি কি পেল সেটা বলা ভীষণ মুশকিল। তবে বাংলাদেশের যে এক্সপেকটেশন, যে আশা, সেটা হচ্ছে যে আমাদের পৃথিবীর বিশ্ব মিটিগেশন অর্থাৎ গ্রিন হাউস গ্যাস যদি না কমানো হয়, বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি যে ক্ষতিগ্রস্ততা সেটা বাড়তেই থাকবে, এবং সেটাও যদি তার জন্য অর্থায়ন এবং সমস্ত সমস্যার সমাধানের ব্যবস্থা না করা হয়, তাহলে যেটাকে বলা হয় লস অ্যান্ড ড্যামেজ সেটাও বাড়তে থাকবে। সেটা যখন একটা পর্যায়ে যাবে তখন মানুষের স্থানান্তরিত হয়ে রেফিউজি হয়ে যেতে বাধ্য হবে, সেটা পৃথিবীর বড় ধরনের কনফ্লিক্ট তৈরি করবে। এই সামগ্রিক পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যেটা আশা করছে সেটা হচ্ছে প্রথমত দ্রুততম গ্রিন হাউস গ্যাস কমানো পৃথিবীর সবার। একটা জিনিস আমাদের বুঝতে হবে যে এক দেশ যদি অনেক কমায় আরেক দেশ যদি না কমায়, তাতে কিন্তু প্রকৃতি তাদের ব্যবধান বোঝে না, প্রকৃতি সামগ্রিক অঙ্কটা নিয়ে কাজ করছে, তাই সবাইকে কমাতে হবে, যথেষ্ট কমাতে হবে। তার একটা প্রারম্ভ এবং রিকগনিশন এই প্যারিসে হচ্ছে। এর আগে অঙ্ক হিসেব মিলালে একটা বলা হচ্ছে এমিশন গ্যাপ, অর্থাৎ 2 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখার জন্য যা প্রয়োজন, তার চেয়ে সবাই যা বলছে যে কি করা হবে সেগুলো সব যোগ দিলে দেখা যায় যে 2.7 ডিগ্রি থেকে 3 ডিগ্রির উপরে চলে যায় এই শতাব্দীর শেষে। অর্থাৎ আমাদেরকে প্রচন্ড ভাবে কমাতে হবে, সেইটার জন্য আমাদের প্রযুক্তির প্রয়োজন আছে, আমাদের বিজ্ঞানের প্রয়োজন আছে, আমাদের জীবন পদ্ধতি বদলাবার প্রয়োজন আছে। দ্বিতীয়টা হচ্ছে অ্যাডাপ্টেশন ফান্ডিং, অ্যাডাপ্টেশনের জন্য যে ফান্ড দরকার সেখানে কম হলেও ন্যূনতম $100 বিলিয়ন প্রতি বছর 2020 সাল থেকে এবং তার আগে প্রতি বছরের জন্য একটা ধাপ ধরে ধরে $100 বিলিয়ন যাওয়া। আমি ব্যক্তিগতভাবে আগেই বলেছি মনে করি $100 বিলিয়ন দিয়ে কিছুই খুব বেশি হবে না, কিন্তু বাংলাদেশের জন্য একান্তই প্রয়োজন এই অর্থ, যা দিয়ে আমাদের সাধারণ মানুষ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষ যারা লবণাক্ততায় ভুগছেন, নদীর সমুদ্র উচ্চতা বেড়ে যাচ্ছে তার ফলে ভুগছেন, বা উত্তর পশ্চিমের মানুষ যারা খরায় ভুগছেন তারা যেন কম ক্ষতিগ্রস্ত হয়। সামগ্রিকভাবে আলোচনা এগোচ্ছে, আলোচনা এখনো শেষ হয়নি, আলোচনা এগোচ্ছে এবং কতগুলো ইঙ্গিত দেখা যাচ্ছে। একটা বড় কথা বলতে হবে যে একটা এগ্রিমেন্ট হবে, এ সম্বন্ধে খুব বেশি দ্বিধা নেই। এগ্রিমেন্টটা কত ভালো হবে সেটা নিয়ে কথা চলছে, মাঝারি ধরনের হবে বলে আমি মনে করি, মাঝারির চেয়ে একটু নিচেও হতে পারে, কিন্তু
খুব ভালো হওয়ার মতো যে মানসিকতা প্রয়োজন, সেটা শিল্পোন্নত দেশগুলো এখন পর্যন্ত সেই দৃষ্টিভঙ্গি প্রকাশ করছে না। কানাডা এখানে তাদের সরকার পরিবর্তন হওয়ার ফলে পরে কিছুটা হিউম্যানিটেরিয়ান বা মানবতার ব্যবহার দেখাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র যদিও কথাই সব কথা বলেছে কিন্তু অতটা ভালো এখনো দেখাতে পারেনি। জন কেরি এখানে আছেন এখন
এবং আজকে
চীন চেষ্টা করছে তাদের নিজের কারণে, নিজের অর্থনৈতিক উন্নয়ন এবং স্বাস্থ্যগত ব্যাপারে চীন কয়লা ব্যবহার কমাতে চাইছে, কারণ তাদের বিপুল জনগণ বুকের অসুখে ভুগছে এই কয়লা সংক্রান্ত ব্যাপারে। তো বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি আছে, সব মিলিয়ে বাংলাদেশ কিছু একটা পাবে যা সঠিক পথে এগোবে বলে আমি মনে করি।
ধন্যবাদ। আপনি যেই শরণার্থীদের কথা বললেন সে সম্পর্কে আজকের ওয়াশিংটন পোস্টেও একটা বড় প্রতিবেদন বেরিয়েছে। এই যে শরণার্থী যারা হবেন এই জলবায়ু পরিবর্তনের কারণে
সামনের ভবিষ্যতে, আমি যেটা আগে বলেছি এই শরণার্থী সমস্যা যদি সুতীব্র ভাবে দেখা দেয় তাহলে বর্তমান বিশ্বের সমগ্র চিন্তাধারার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে যেগুলোকে আমরা বলি নেশন স্টেট, অর্থাৎ আজকের আমরা যাদেরকে দেশ এবং সরকার বলে মনে করছি তারা। যদি বলা হচ্ছে 300 মিলিয়ন 30 কোটি লোক স্থানান্তরিত হবে এই শতাব্দীর শেষে, সেই ধরনের নম্বর যদি পরিগণিত হয় তাহলে এই ধরনের নেশন স্টেট টিকতে পারবে কিনা আগামী ভবিষ্যতে সেই নিয়ে যথেষ্ট চিন্তার ব্যাপার আছে। অর্থাৎ আমরা একটা সামগ্রিক পরিবর্তনের মাঝে যে কতগুলো মহাবিপদের সম্মুখে আছি।
ধন্যবাদ ডক্টর গোলাম রব্বানি।
প্রথমত হচ্ছে যে আমি বলবো যে বাংলাদেশের এখানে হলো আপনি জানেন যে এখানে এইসব নেগোসিয়েশনে যেখানে 195 কান্ট্রি পার্টিসিপেট করছে এবং বাংলাদেশ হচ্ছে একটি কান্ট্রি এবং যেখানে তার কান্ট্রি পজিশন রয়েছে এবং বাংলাদেশ অন্যান্য কতগুলো গ্রুপেরও মেম্বার, যেমন লিস্ট ডেভেলপ কান্ট্রি গ্রুপের মেম্বার, এলডিসি গ্রুপের মেম্বার এবং G77 চায়না গ্রুপের মেম্বার। তো এইসব মেম্বার থাকার কারণে এই গ্রুপের পজিশন গুলো ওখানে ব্যক্ত করা হয় এবং সেক্ষেত্রে আপনি জানেন যে এখানে নেগোসিয়েশন কতগুলো মেজর বিল্ডিং ব্লক হয়েছে, যেমন অ্যাডাপ্টেশন, মিটিগেশন, ফাইন্যান্স, টেকনোলজি ট্রান্সফার, এইসব জায়গায়। সেখানে এই গত সপ্তাহের শেষের দিনে আমাদের সরকারের পক্ষ থেকে বাংলাদেশের যে প্রতিনিধিরা এসেছেন সেখানে বাংলাদেশের পজিশনটা ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছেন। তো সেখানে তো অনেক সময় পাওয়া যায় না এবং সেখানে কয়েকটা বিষয় গুরুত্ব সহকারে বলা হয়েছে, যেমন আমরা যে ইন্টেন্ডেড ন্যাশনাল ডিটারমিনড কন্ট্রিবিউশন INDC সাবমিট করেছি UNFCCC-তে, সেখানে আমরা ব্যাখ্যা করেছি যে বাংলাদেশের ক্লাইমেট রেজিলিয়েন্ট হতে হলে বাংলাদেশের কোস্টাল জোনকে আমরা যদি ক্লাইমেট রেজিলিয়েন্ট ফ্রেমওয়ার্কের ভিতরে আনতে চাই তাহলে 2030 সালের ভিতরে বাংলাদেশকে $40 বিলিয়ন আপনার এই পরিমাণ আপনার অর্থ বিনিয়োগ করতে হবে। তো এইটার এইটার বিষয়ে আমরা আমরা আমাদের প্রয়োজনীয়তাটা জানিয়ে দিয়েছি এবং বাংলাদেশের অন্যান্য বিষয়গুলোতেও আমরা আমাদের আমাদের পজিশনগুলো জানিয়ে দিয়েছি, যেমন বাংলাদেশের পজিশন হচ্ছে 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার বাংলাদেশের অন্যান্য ক্ষেত্রেও যে একই রকম পজিশন আছে যে বাংলাদেশ যেমন অ্যাডাপ্টেশন টেকনোলজি ডেভেলপ করবে এবং সেই সব ক্ষেত্রে সাপোর্ট দিতে হবে। অ্যাট দি সেম টাইম বাংলাদেশ যদিও বাংলাদেশের মানুষ এই গ্রিন হাউস গ্যাসের এমিশনের আপনার মাত্রায় অত্যন্ত ছোট দেশ, আমরা ভিকটিম কিন্তু আমরা আমরা এমিশন করি অত্যন্ত কম, সেক্ষেত্রে বাংলাদেশ বলেছে যে আমরা কোন রকমের সাহায্য সহযোগিতা ছাড়াই বাংলাদেশ 5% এমিশন রিডাকশন করবে। কিন্তু যদি ডেভেলপ কান্ট্রি এবং NX1 কান্ট্রি যদি বাংলাদেশকে সাপোর্ট করে, যেটা আমাদের সুভাষ দত্ত বলছিলেন যে টেকনোলজি লেটেস্ট টেকনোলজি গুলো আছে এইসব টেকনোলজি যদি বাংলাদেশ পায় তাহলে বাংলাদেশ 15% এর মতো এমিশন রিডাকশন করবে বাই 2030। তো বাংলাদেশের প্রাপ্তি হচ্ছে শুধু যে পাওয়ার জন্য তা না, বাংলাদেশ কন্ট্রিবিউট করতে চায় এবং বাংলাদেশ সরকার সেটা চাচ্ছে, বাংলাদেশের সিভিল সোসাইটি NGOরা সেটাই চাচ্ছে এবং আমাদের মূল মেসেজ আমরা এইভাবেই দেওয়ার চেষ্টা করছি। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে আমার, আপনি জানেন হয়তো যে বাংলাদেশ যদিও রিসেন্টলি লোয়ার মিডল ইনকাম কান্ট্রি হিসেবে আবির্ভূত হয়েছে কিন্তু এখনো ক্লাইমেট নেগোসিয়েশন এখনো LDC মেম্বার হিসেবে নেগোসিয়েট করে থাকে এবং আপনি জানেন এখানে LDC এর লিস্ট ডেভেলপ কান্ট্রি ফান্ড রয়েছে এবং সেই লেস ডেভেলপ কান্ট্রি ফান্ডে আপনার সপ্তাহের প্রথম দিকে $248 মিলিয়ন কন্ট্রিবিউট করা হয়েছে ডেভেলপ কান্ট্রির পক্ষ থেকে, এবং গত সপ্তাহের শেষের দিকে ইউবেক এই প্রথম আপনার কানাডিয়ান সাব ন্যাশনাল গভর্নমেন্ট $6 মিলিয়ন কন্ট্রিবিউট করেছে। তো বাংলাদেশ বিং এলডিসি কান্ট্রি, আমি বলবো যে এই এই কন্ট্রিবিউশনটার হয়তো অংশীদার হতে পারে।
অনেক ধন্যবাদ সুভাষ দত্ত। এই যে জলবায়ুর কারণে শরণার্থী, এ সম্পর্কে এর উপর একটু আলোকপাত করবেন আপনি?
আমার তো দেখুন, আমি সুন্দরবনের উপরে কাজ করার একটা সুযোগ আমার হয়েছে। তো ভারতবর্ষে তো প্রায় 7,500 কিলোমিটার আমাদের কোস্টাল এরিয়া, কিন্তু আমরা অতটা ভালনারেবল নই যতটা বাংলাদেশ এবং সুন্দরবন এলাকার জন্য। আমার ভাবনা যে এই এই সুন্দরবন হারিয়ে যাবে, এবং আমাদের যেটা প্রবলেম সেটা হলো যে এলডিসি হিসেবে বাংলাদেশ প্রতি আমি খুব সিম্পাথাইজ করি। আমি নিজেও আমার জন্মসূত্রে আমি একসময় তো ওইখানেই জন্মেছিলাম, তো তাতে আমার মনে হয় যে বাংলাদেশের ফাইটটা দুটো ফোল্ডে হবে। একটা হলো যে তারা তো রিডাকশন করবেন এবং করতে পারবেন, কারণ হচ্ছে এত হাই ফ্লাইং লাইফস্টাইল বাংলাদেশে হয়নি বা আমাদেরও হয়নি, তো আমরা কমাতে পারবো। কিন্তু আমরা কমানো সত্ত্বেও যে বিপদটা আমাদের উপর আসবে, যে আমরা এনভায়রনমেন্টাল রিফিউজি, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, এবং তাতে কিন্তু টেরিটোরিয়াল ব্যাপারটাও আসবে। এটা পলিটিক্যাল এবং সোশিও ইকোনমিক দিকে একটা এমন প্রভাব ফেলবে যে যে কথাটা বোধ হয় আবার মনে হয় রব্বানি সাহেব বলছিলেন বা ডক্টর রহমান বলছিলেন, যে সেটা কিন্তু আমাদের একটা নতুন করে ভাববার বিষয় যে আমরা এটা মোকাবিলা করবো কিভাবে। এবং এই মোকাবিলা করতে হলে শুধু আর্থিক সাহায্য সেটা তো হবে না, সেই আর্থিক সাহায্য নিয়ে তার বাস্তব প্রয়োগটা তো খুব ইম্পর্টেন্ট, যে কিভাবে আমরা করবো।
আর ভূমিটাও তো আপনার সীমিত, আপনি লোকজন যদি এক জায়গা থেকে স্থানান্তরিত হয় তারা কোথায় যাবে সেটাও তো একটা ব্যাপার আছে।
সেই তো, তো আমার আমার মনে হয় তাহলে কি এটা কি আবার সেই মানে ধ্বংসের মধ্যেই সৃষ্টি, যে আবার সেই বাংলাদেশ ভারত সব আমরা এক হয়ে যেতে হবে প্রকৃতির খেয়ালে? সুতরাং প্রকৃতি মাতা আমাদের প্রতি সত্যি সত্যি এখন রুষ্ট, খুব রেগে আছেন, এবং সেই রাগ তাকে প্রশমিত করতে হবে, এবং সেই রাগ প্রশমিত করার জন্য সমস্ত বিশ্বের সমস্ত বিশ্ববাসীকে একসাথে রেজুলেশন করতে হবে। শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, আর বৃত্তবান বা গরিব দেশ বা ডেভেলপিং ডেভেলপড এগুলো সব ইকোনমিতে চলে, হ্যাঁ পলিটিক্যাল ফিল্ডে চলে, কিন্তু পরিবেশ এই কথা শুনবে না। হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আমরা এই মানে মানে এনভায়রনমেন্ট হচ্ছে এমন একটা বিষয় যে টোটালি গ্লোবালি আমাদের এফেক্ট করে,
সেটাই
এটা কোনো ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তির জন্য নির্ভর করে না বা কোনো দেশের বা কোনো প্রদেশের উপর নির্ভর করে না। এই কনসেপ্টটা আমরা হয়তো রাউন্ড টেবিলে বসে অনেক বার্গেনিং হবে, আর আমরা তো উইকার সাইড অব দি টেবিল, সুতরাং আমরা কতটা বার্গেন করতে পারবো। আমার যেটা মনে হয় ওই অর্থ সাহায্যের কথা বলা নয়, এটা আমাদের অধিকার। হ্যাঁ, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে বাংলাদেশের মতো গরিব দেশ বা ভারতবর্ষের মতো উন্নয়নশীল দেশের, কিন্তু এটা দাবি বললে আমার ভুল হবে, আমি আমি এটাকে মনে করি যে এটাকে অধিকার হিসাবে আমাদের নিতে হবে। আমরা কর্তব্য হিসাবে 15% কমাবো কি 20% কমাবো এটা আমাদের ডিউটি, বাট উই হ্যাভ এ রাইট বিফোর দি ইন্টারন্যাশনাল কমিউনিটি যে আমাদের বাঁচার জন্য, সারা পৃথিবীর বাঁচার জন্য আমাদের এটা করতে হবে, কমিট করতে হবে, এবং সেটা শুধু লিগালি বাইন্ডিং করলে হবে না, ইট শুড বি মরালি বাইন্ডিং।
ধন্যবাদ সুভাষ দত্ত। শ্রোতাদের মনে করিয়ে দিচ্ছি, আপনারা অনুষ্ঠানে শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের কাছে টেলিফোন করতে হলে এই নম্বরে ফোন করুন 2026193062। আমাদের তিনজন বিশিষ্ট অতিথি আছেন আজকের অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে প্যারিস জলবায়ু সম্মেলন। আমাদের অতিথিরা হচ্ছেন ডক্টর আতিক রহমান, ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানি এবং সুভাষ দত্ত। এবারে আমরা আরেকটি প্রশ্ন নেব। হ্যালো
জি, ধন্যবাদ। আমি হাসানুজ্জামান সাকি, আমি নিউ ইয়র্কে থাকি জ্যামাইকায়।
বলুন।
আমরা দেখলাম যে সারা বিশ্ব তাকিয়ে ছিল প্যারিসে জলবায়ু সম্মেলনের দিকে, যেখানে সারা বিশ্বের সমস্ত রাষ্ট্র এবং সরকার প্রধানরা এই জলবায়ু সম্মেলনে তারা উপস্থিত ছিলেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন, তাদের নীতি নির্ধারণী সিদ্ধান্ত হয়েছে। কিন্তু যে মূল বিষয় বাংলাদেশের, সেটা হচ্ছে যে আমরা জানি সারা পৃথিবীতে বাংলাদেশ সবচেয়ে ভালনারেবল কান্ট্রি, জলবায়ুর সবচেয়ে ক্ষতিকারক প্রভাব বাংলাদেশের জনগণের উপরে পড়ছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশ খুবই সোচ্চার যে জলবায়ুর ক্ষতি মোকাবেলার জন্য যে উন্নত বিশ্বগুলো তাদেরকে অর্থনৈতিকভাবে এবং নানানভাবে তাদেরকে সহযোগিতা করবে বাংলাদেশ, কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা দেখছি দীর্ঘদিন যাবৎ কোনো কিন্তু ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত আসছে না। এবার যতটুকু জানি যে জলবায়ু সম্মেলনে অর্থায়নের বিষয়টিও খুব পরিষ্কার ভাবে কোনো সিদ্ধান্ত এখানে আসেনি। তো এই বিষয়টি আমার কাছে প্রশ্ন যে এটি কতদিন লাগবে, সারা বিশ্বের সমস্ত সরকার এবং রাষ্ট্রপ্রধানরা যে সম্মেলনে উপস্থিত থাকেন সেখানেও যদি কোনো সঠিক সিদ্ধান্ত না আসে সেটা আমাদেরকে হতাশ করে।
ধন্যবাদ হাসানুজ্জামান সাকি, উনিও নিউ ইয়র্ক থেকে ফোন করেছেন। ডক্টর আতিক রহমান,
জি, অর্থনৈতিক যে আলোচনা চলছে সে আলোচনা এই মুহূর্তে একদম তুঙ্গে আছে। কত টাকা আসবে এবং কত টাকা দিতে পারবে সেই নিয়ে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আছে। প্রায় সরকার বলে থাকেন যে আমাদের কোনো পয়সা নেই, প্রাইভেট সেক্টরের পয়সা, তাদেরকে আনো। প্রাইভেট সেক্টর আসতে খুবই রাজি যদি তারা তাতে এক গাদা লাভ করতে পারে, কিন্তু সাধারণ মানুষ যেখানে গরিব সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, বাংলাদেশ ভারতের যারা ক্ষতিগ্রস্ত হবে তারা প্রধানত গরিব, তারা ওই তাদের বড় বড় কোম্পানিকে লাভ দিয়ে তারা খুব বেশি কিছু করতে পারবে না। এখন কথা হচ্ছে যে এই যে $100 বিলিয়ন কথা বলা হচ্ছে সেটা একান্তই অপ্রতুল যদিও আসে, এবং সেই নিয়ে প্রচুর আলোচনা চলছে। আর অর্থনৈতিকের দুটো দিক, একটা হচ্ছে যে টাকাটা পাওয়া, আর একটা হচ্ছে টাকা সঠিকভাবে ব্যবহার করা। সঠিক ব্যবহার করাটাও আমাদের যারা রেসিপিয়েন্ট কান্ট্রি তাদেরও সেই দিকে যথেষ্ট সচেতন হতে হবে। সেখানে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, অসুবিধা থাকে, সেই জন্য একটা নতুন ফ্রেজিওলজি এখানে তৈরি হচ্ছে, বলে MRV, মেজারেবল রিপোর্টেবল ভেরিফাইবল, অর্থাৎ টাকাটা আমি, ক্ষতিটা আমি মাপতে পারবো, টাকাটা আমি মাপতে পারবো, কোথায় যাচ্ছে কি আছে, রিপোর্টেবল, আমাকে সেটা রিপোর্ট করতে হবে, এন্ড ভেরিফাইবল, অর্থাৎ তৃতীয় এক পক্ষ সেটা অঙ্ককষে দেখতে হবে যে সঠিকভাবে খরচ হচ্ছে কিনা। এগুলো বলা যত সহজ, কথা করা তত সহজ নয়, এবং সেটা বোঝাই যায় আমাদের কিভাবে বাজেট ম্যানেজ হয়, শুধু বাংলাদেশ না সমগ্র পৃথিবী। অতএব হ্যাঁ, রাষ্ট্রপ্রধানরা এসেছিলেন, ইঙ্গিত দিয়ে গেছেন, কথা বলে গেছেন, এখন যারা আলোচনা করছেন তারা ওই সুন্দর সুন্দর কথার মধ্যে নেই, তারা একান্ত বাস্তবে আছে, যার যার নিজের স্বার্থ বাঁচিয়ে যত কম দিয়ে পারে এবং স্বল্পোন্নত দেশ যত বেশি নিতে পারে, এই আলোচনার মধ্যে যে দেয় তারই হি কলস দ্য শট। অতএব তার একটা ব্যাপার আছে। এর আগের একটা কথা, এই জলবায়ু পরিবর্তন এবং ক্লাইমেট রেফিউজি বা ক্লাইমেট মাইগ্রেন্ট নিয়ে যে কথা বলা হচ্ছে, এরা কোথায় যাবে? আমরা একটা কাজ করছি যেখানে আন্তর্জাতিক পর্যায়ে আমরা বলছি যে কে কোথায় যাবে সেটা নির্ভর করবে যারা গত 2 শতাব্দী ধরে কিউমুলেটিভ সামগ্রিকভাবে গ্রিন হাউস গ্যাস এমিট করে গেছে পার ক্যাপিটা, তারা ততজন লোককে হিসাব মতো নিতে হবে। সেই জন্য এখন পর্যন্ত জাতিসংঘের কোনো অর্গান নেই, কোনো অবস্থাটি নেই, এবং সেটা আগামী 10-15 বছরে এটা খুবই তীব্র আলোচনার ভিত্তি হবে, এবং নতুন ধরনের ইনস্টিটিউশন তৈরি করতে হবে যারা এটা নিয়ে আলোচনা করবে। এর মধ্যে হিউম্যান রাইটস, মানবাধিকারের ইস্যু আছে, এর মধ্যে মানুষের জীবন প্রণালী আছে, তাদের ইতিহাস ঐতিহ্য কৃষ্টির প্রশ্ন আছে, তো অনেক কিছু জড়িত। তবে এটা সত্য যে বহু লোক স্থানান্তরিত হবে, বহু দেশ তলিয়ে যাবে, এখানে যেটা বলে স্মল আইল্যান্ড ডেভেলপিং স্টেট সিটস বলা হয় যাদেরকে, তাদের অনেকে মালদ্বীপ তলিয়ে যাবে, এরকম অনেক দেশ তো, এবং দক্ষিণাঞ্চলের অনেক দ্বীপ, যেমন বাংলাদেশে এবং ভারতের ভেতরে একটা টেনশন ছিল একটা দ্বীপের, সেই দ্বীপটা এখন আর নেই, সেটা হারিয়ে গেছে, দক্ষিণ তালপট্টি বলে, সেটা এখন আর নেই, ওটা জলবায়ু পরিবর্তনের ধাক্কায় ডুবে গেছে। তো হচ্ছে না তা না, কিন্তু সামনের যে সমস্যাগুলো আসছে সেটা সমাধানের জন্যে প্যারিস থেকে সুদৃঢ় একটা ইন্ডিকেশন এবং অর্থায়ন, পদ্ধতিগত দিক এবং কিভাবে এই প্যারিস থেকে যা বেরোবে সেটা কিভাবে কাজে লাগানো যাবে, কিভাবে তার পদ্ধতিগত, সেটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে এবং আগামী দুই দশক অন্তত এই নিয়ে প্রচুর কাজ চলবে।
ধন্যবাদ। আমাদের একজন প্রশ্নকর্তা, তিনি ফেসবুকে প্রশ্ন করেছেন, নূর আলম, তিনি লিখেছেন বাংলাদেশের যশোরের শাসা থেকে। তো তিনি জানতে চেয়েছেন যে বাংলাদেশ কি তার ন্যায্য ক্ষতিপূরণ পাবে। ডক্টর গোলাম রব্বানী, আপনি যদি এর উপর একটু কিছু বলেন।
ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। কারণ হচ্ছে আমরা বাংলাদেশ সরকার থেকে এবং বাংলাদেশের যে রিসার্চ কমিউনিটি আছে আমাদের প্রতিষ্ঠান থেকেও আমরা চেষ্টা করেছি 2011 সাল এবং 2012 সাল থেকে কন্টিনিউয়াসলি এই লস এন্ড ড্যামেজ নিয়ে ক্ষয়ক্ষতি বিষয়ে গবেষণা করে এইসব টেকনিক্যাল ইনপুট দেওয়ার জন্য, এবং সেগুলো আমরা 9টা দেশ থেকেও আমরা এরকম লস এন্ড ড্যামেজের অবস্থা তুলে ধরার চেষ্টা করেছি। তো এই অবস্থাগুলো তুলে ধরার জন্য আমি আমার কিছুক্ষণ আগে বলেছি যে বাংলাদেশ সরকার সুন্দরভাবে বলেছে যে আমার আগামী 15 বছরের যে জলবায়ু পরিবর্তনের সাথে মোকাবেলার যে অবস্থা, অর্থনৈতিক অবস্থা, তো তার ভিতরে আমার $40 বিলিয়ন প্রয়োজন। তো এখন কথা হচ্ছে যে এটা কতটা পাবে, এখন কতটা পাবে এটা আসলে এই মুহূর্তে বলা মুশকিল। তার কারণ হলো আমরা এসেছি এখানে একটা সামগ্রিক নেগোসিয়েশন করার জন্য। এখানে দেশের পজিশন থাকে, কিন্তু এই দেশ থেকে যেটা পাওয়া যাবে আপনার সেটা সে এই এই নেগোসিয়েশন প্রক্রিয়ার ভিতর থেকে না। এখান থেকে আরেকটা মাধ্যম আছে যেটা বাংলাদেশ সরকার প্রায়ই করেছেন এবং এখনো করছেন, সেটা হচ্ছে যে বিভিন্ন দেশের সাথে স্পেসিফিক কান্ট্রির সাথে বাইল্যাটারাল ডিসকাশন হয়। এবং আমি আমি জানা আমার জানা মতে এখানে বাংলাদেশ সরকার মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্টের থেকে লোক এসেছেন, সিনিয়র পর্যায়ের লোকজন এসেছেন এবং মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে এসেছেন, মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজন এখানে এসেছেন, কাজেই একটা বড় গ্রুপ এখানে এসেছে এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশন থেকে এসেছে, এবং তারা আপ্রাণ চেষ্টা করছে এইসব বাইলেটারাল ডিসকাশন এর মাধ্যমেও যেন এখানে বাংলাদেশের পক্ষে যেন এই ক্লাইমেট চেঞ্জ মোকাবেলার জন্য অর্থ সহায়তা পাওয়া যায়। এবং এইটা একই সাথে বাংলাদেশ সরকারের এই পর্যন্ত আপনি জানেন যে বাংলাদেশ সরকার নিজেরাই $400 মিলিয়ন ইনভেস্ট করেছে গত 2010 থেকে 2014 সাল পর্যন্ত, এবং এই এই ইনভেস্টমেন্টের মাধ্যমে কিছু কিছু সাকসেসফুল প্রোগ্রামের কিছু ডকুমেন্টারি, কিছু বই, কিছু পাবলিকেশনস সরকারের সরকার নিয়ে এসেছে যেখানে এখানে শেয়ার করার চেষ্টা হচ্ছে। কাজেই আমি বলবো যে কি পরিমাণ পাচ্ছে, কি পরিমাণ পাবে, এইটা এটার চাইতে এখানে আমাদেরকে স্ট্রং অবস্থা তুলে ধরা, স্ট্রং পজিশন তুলে ধরা এবং সেখানে ক্ষয়ক্ষতির বিবরণ বলা, একই সাথে বাংলাদেশ কি করছে সেটাও বলা। বাংলাদেশ তার নিজস্ব বাজেট থেকে, নিজস্ব ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে ইমপ্লিমেন্ট করছে এবং বাংলাদেশের সেটা যেহেতু আমরা ভিকটিম, আমরা এই সমস্ত বিষয়ের, জলবায়ু পরিবর্তনের বিষয়ের বিষয়ে আমরা হচ্ছে ভিকটিম, আমরা তো এই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নই। কাজেই যে কারণে আমরা ভিক্টিমাইজ হচ্ছি, এখানে যারা আমাদেরকে ভিক্টিম করছে তাদের কাছ থেকে আমাদের এইটা অধিকার, আমাদের সুভাষদত্ত সাহেব সাহেবের সাথে আমি একমত, এটা আমাদের অধিকার, আমাদের অধিকার যে তোমরা আমাদের আমাদের ক্ষতি করছো এবং ক্ষতি যেহেতু করছো আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। বাট ভেরি আনফর্চুনেট সেটা হচ্ছে যে Article 5 এই মুহূর্তে যে নতুন টেক্সটে এসেছে সেখানে কোনোভাবেই এই কম্পেনসেশনে এগ্রিমেন্ট কম্পেনসেশনে তারা এগ্রি করছে না এবং এই ল্যাঙ্গুয়েজটাই রাখছে না। তারা তারা বরং বলছে, আমরা এর আগের টেক্সটে দেখেছি যে আপনার কতগুলো কতগুলো কান্ট্রি এবং যেখানে যুক্তরাষ্ট্রের নামও মেনশন করা হয়েছে ইনফরমালি, যে এই কম্পেনসেশন এবং লায়াবিলিটি কোনোটাতেই তারা এগ্রি করছে না। কাজেই এখানে কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো অন্য ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্য অন্যান্য যে ডেভেলপ কান্ট্রিগুলো আছে তাদের সাথে বাইলেটারাল ডিসকাশনে যেতে পারি। ধন্যবাদ।
ধন্যবাদ। আমাদের হাতে একেবারেই আর সময় নেই, আমাদের আরো প্রশ্নকর্তারা তারা লাইনে ছিলেন। আমি সত্যি দুঃখিত, আমাদের সময় ফুরিয়ে গেছে, এখন শেষ করতে হচ্ছে। ডক্টর আতিক রহমান, ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানী এবং সুভাষ দত্ত, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আর যে সকল শ্রোতার প্রশ্ন নিতে পারিনি তাদের কাছে সত্যি ক্ষমা চাইছি। আজ তাহলে এখানেই শেষ করছি, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।